একটি প্রকম্পিত পাখির বাসা। যেমন করে ঈগল পক্ষী তার বাসায় বাচ্চাদের চঞ্চল করে তোলে, সদাপ্রভু একাই চালিয়ে নিয়ে আসলেন ইসরায়েলকে। দ্বিতীয় বিবরণ ৩২ অধ্যায় ১১-১২ পদ। একটি মজার পাখি হল ঈগল। সে সবচেয়ে লম্বা গাছের মাথায় অথবা সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় তার নীড় রচনা করে। তার বাসা তৈরির কাজে সে প্রথমে কাঁটা, পাথর এবং এমন সব ধরনের ধারালো জিনিস ব্যবহার করে যা আসলে বাসা তৈরির কাজে আদৌ উপযুক্ত নয়। যেসব পশু পাখি সে শিকার করে তাদের লোম ও পালক দিয়ে সে ওই শক্ত ও ধারালো জিনিসগুলোকে ঢাকে। এভাবে সে যে পাখিছানার জন্ম দেবে তাদের জন্য একটি আরামদায়ক বাসা সে তৈরি করে। কিন্তু এই ছোট ছোট ছানারা বেশি দিন আরামে সেই বাসায় থাকতে পারে না, কারণ এমন একদিন আসে যখন সেই ছানাদের মা বাসাটাকে নাড়া দেয়। সে তার ধারালো নখ দিয়ে উপরের নরম জিনিসগুলোকে তুলে ফেলে, ফলে ছোট্ট ছানারা তখন শক্ত পাথরের কষ্ট অনুভব করে। এই পর্যন্ত মা তাদের জন্য খাবার নিয়ে আসে আর তাদের মুখে তুলে দেয়, কিন্তু এত সত্ত্বেও বাসাটার অবস্থা পরিবর্তনের ফলে ঈগল শিশুরা এতই অসুখী হয় যে তারা বাসা থেকে বেরিয়ে আসতে চায়। এইভাবে বাসার সমস্ত আরামদায়ক জিনিসগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলাই হল মাতা ঈগলের অন্যতম লক্ষ্য। এটা মাতা ঈগলের নির্দয়তা নয়, বরং এ হল বুদ্ধিমান মায়ের একটি ভালো পরিকল্পনা। সে চায় যেন তার বাচ্চারা বাসা ছেড়ে বেরিয়ে আসে এবং উড়তে আরম্ভ করে। আসলে সে তাদের বৃদ্ধি পেতে সাহায্য করে। যেমন করে ঈগল পাখি তার বাসায় বাচ্চাদের চঞ্চল করে তোলে, সদাপ্রভু একাই চালিয়ে নিয়ে আসলেন। আমাদের জীবন থেকেও কোনো কোনো সময় প্রভু আরামদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলেন, যেন আমরা খ্রিস্টে আত্মিকভাবে পরিপক্কতা লাভ করি। প্রভু জানেন যে সমস্যার মধ্য থেকেই শক্তি আসে এবং আর আরাম থেকে আসে দুর্বলতা। সুতরাং যদি আপনি মনে করেন কোনো ধারালো কাঁটা আপনাকে বিদ্ধ করছে অথবা কোনো শক্ত পাথর আপনার আরাম নষ্ট করছে, তবে বুঝতে হবে যে ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। হ্যাঁ, একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাসা ঈশ্বরের বিশেষ ভালোবাসারই ফল। এই সময় বিশ্বাসের পাখা মেলে আপনি দাঁড়ান এবং আত্মিক জীবনের নতুন দিগন্তে উঠতে আরম্ভ করুন। আঘাত ব্যথা পাহাড় সমান, তাতে কি বা আসে যায়? সাগর বলে, আয় অশ্রু, আমার কাছে আয়। বাইবেলের যিহোশুয় ২ অধ্যায় ১-২১ পদ। নুনের ছেলে যিহোশুয় শিটিম থেকে দুজন গুপ্তচরকে এই কথা বলে গোপনে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে সেই দেশটা এবং বিশেষ করে জিরিহ শহরটা ভালো করে দেখে এসো। এই কথা শুনে তারা জিরিহ শহরে গেল। সেখানে তারা রাহব নামে এক বেশ্যার বাড়িতে গিয়ে রইল। আপনাদের সম্বন্ধে একটা ভীষণ ভয়ের ভাব আমাদের মধ্যে জেগেছে, কাজেই এই দেশের বাসিন্দারা আপনাদের ভয়ে একেবারে দিশাহারা হয়ে পড়েছে। মিশর দেশ থেকে আপনাদের বের হয়ে আসার পর সদাপ্রভু কেমন করে লোহিত সাগরের জল আপনাদের সামনে থেকে শুকিয়ে ফেলেছিলেন তা আমরা শুনেছি। সিহন আর ওঘ নামে জর্দনের পূর্ব পারের দুজন ইমোরীয় রাজাকে ধ্বংস করে দিয়ে আপনারা তাদের কি দশা করেছিলেন তাও আমরা শুনেছি। এইসব শুনে আমাদের অন্তরের সব আশা ভরসা ফুরিয়ে গেছে এবং আপনাদের ভয়ে সবাই সাহস হারিয়ে ফেলেছে। আপনাদের ঈশ্বর সদাপ্রভুই স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর, আমি আপনাদের প্রতি বিশ্বস্ত হচ্ছি। তাই এখন আপনারা আপনাদের সদাপ্রভুর নামে আমার কাছে শপথ করুন যে আমাদের পরিবারের প্রতিও আপনারা বিশ্বস্ত থাকবেন। এই ব্যাপারে আপনারা আমাকে এমন একটা চিহ্ন দিন যা থেকে আমি বুঝতে পারি যে আপনারা আমার বাবা মা ভাই বোন এবং তাদের সব লোকদের প্রাণ বাঁচাবেন এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন। এই কথা শুনে সেই দুজন তাকে বলল, আমরা যদি আমাদের কথা মতো কাজ না করি তবে তোমাদের বদলে আমাদের প্রাণ যাক। তুমি যদি আমাদের এই সব কথা প্রকাশ না করো তবে সদাপ্রভু যখন এই দেশটা আমাদের দেবেন তখন আমরা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব এবং তোমাদের প্রতি বিশ্বস্ত থাকব। স্ত্রীলোকটি যে বাড়িতে বাস করত সেটা ছিল শহরের চারপাশের দেয়ালের একটা অংশ, তাই সে জানালার ভিতর দিয়ে দড়ির সাহায্যে তাদের নিচে নামিয়ে দিল। সে তাদের বলল, আপনাদের যারা ধরতে গেছে তারা যাতে আপনাদের খুঁজে না পায় সেই জন্য আপনারা পাহাড়ে চলে যান। আপনারা তিন দিন সেখানে লুকিয়ে থাকবেন, তারপর সেই লোকেরা ফিরে আসলে পর আপনারা আপনাদের পথে চলে যাবেন। তারা স্ত্রীলোকটিকে বলল, আমরা যখন এই দেশে আসব তখন এই যে জানালাটা দিয়ে তুমি আমাদের নামিয়ে দিতে যাচ্ছ তাতে যদি এই লাল দড়িটা বাঁধা না থাকে এবং তোমার মা বাবা ভাই বোন আর তোমাদের পরিবারের সবাইকে যদি তোমার বাড়িতে এনে না রাখো তবে আমাদের দিয়ে যে শপথ তুমি করিয়ে নিলে তা থেকে আমরা মুক্ত হব। তখন যদি কেউ তোমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যায় তবে সে নিজেই তার মৃত্যুর জন্য দায়ী থাকবে, আমরা তার জন্য দায়ী হব না। কিন্তু যারা তোমার সঙ্গে এই বাড়ির মধ্যে থাকবে তাদের কারো উপর যদি হাত দেওয়া হয় তবে তার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকব। তবে যদি তুমি আমাদের এই সব কথা প্রকাশ করে দাও তাহলে তুমি আমাদের দিয়ে যে শপথ করিয়ে নিয়েছ তা থেকে আমরা মুক্ত হব। উত্তরে স্ত্রীলোকটি বলল, ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হোক। এই বলে স্ত্রীলোকটি তাদের বিদায় দিল আর তারা চলে গেল। সেই লাল দড়িটা রাহব জানালায় বেঁধে রাখল। লাল ফিতা, সেই লাল ফিতার দড়িটা রাহব জানালায় বেঁধে রাখল। যিহোশুয় 2:21। আফ্রিকার একটি গ্রামে হাঁটতে হাঁটতে এক পথিক একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন অনেক মুরগি ছানার দুই ডানার মাঝখানে পিঠের উপর সরু ফিতা রয়েছে। ওদের মালিককে জিজ্ঞাসা করলে বলা হল, ওই ফিতাগুলো দুষ্ট বাজপাখির আক্রমণ থেকে মুরগি ছানাদের রক্ষা করে। বাজপাখি এই লাল ফিতাকে ভয় করে। শত শত ফিতাহীন মুরগিছানা আকাশ থেকে বিপদের শিকার হয়ে থাকলেও আমি এই মুরগিছানাগুলোর মধ্যে এমন একটার কথাও জানি না যাকে বাজপাখিতে খেয়েছে। শুধুমাত্র লাল ফিতা ব্যবহার করেই এটা হয়েছে। নীল সবুজ কিংবা অন্য কোনো রঙই মুরগিছানাদের দুষ্ট পাখির আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। ইসরায়েল লোকেরা যখন তাদের প্রতিজ্ঞাত দেশে ঢুকতে যাচ্ছিল তখন তাদের দেশে অনেকগুলো দুষ্ট শহর ছিল যেগুলোকে ধ্বংস করা উচিত ছিল। রাহব সেই ধরনের একটা হতভাগা শহর জিরিহোতে বাস করত। পবিত্র নতুন নিয়ম থেকে আমরা তার বিষয়ে আরও অনেক কিছু জানতে পাই। বিশ্বাসের জন্যই রাহব বেশ্যা জিরিহো শহরে বাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গুপ্তচরদের বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। ইব্রীয় 11:31। যে গুপ্তচররা তার ঘরে এসেছিল তারা তাকে একটা কাজ করতে দিয়েছিল, আর সেই কাজটা হল তার জানালার উপর একটা লাল ফিতা ঝুলিয়ে রাখা। তিনি তাদের বাধ্য হয়েছিলেন। তিনি ঈশ্বরের লোকদের সাথে একীভূত হয়েছিলেন যার জন্য জিরিহো শহরের উপর যে বিচার নেমে এসেছিল সেই কঠিন বিচারের হাত থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। এই লাল ফিতা আমাদের জন্য প্রভু যীশুখ্রিস্টের রক্তের প্রতিচ্ছবি প্রকাশ করে। তিনি আমাদের পাপের জন্য ক্রুশের উপর মৃত্যুবরণ করে আপন রক্তে লাল ফিতার জন্ম দিয়েছিলেন। লাল ফিতার আশ্রয়াধীনে ছিল বলেই রাহব এবং তার সমস্ত পরিবার রক্ষা পেয়েছিলেন। আপনি কি যীশুখ্রিস্টের রক্তের লাল ফিতা দিয়ে ঈশ্বরের প্রেমে নিজেকে আবদ্ধ করেছেন? ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই, মহাপাপীর তরেও সেথায় আছে ঠাঁই। বাইবেলের যিহোশুয় 11:1-15। হাতশরের রাজা জাবিন এই সব শুনে মাদনের রাজা জোবব এবং শিমনের ও অক্সফের রাজাদের কাছে খবর পাঠালেন। এছাড়া তিনি উত্তর দিকের অন্যান্য যেসব রাজা ছিলেন তাদের কাছেও খবর পাঠালেন। সেই রাজ্যগুলো ছিল উঁচু পাহাড়ি এলাকায়। কিডেরতের দক্ষিণে আরাবা সমভূমিতে নিচু পাহাড়ি এলাকায় এবং পশ্চিমে দোরের পাহাড়ি জায়গায়। তিনি পূর্ব ও পশ্চিম দিকের কনানীয়দের কাছে এবং পাহাড়ি এলাকায় ইমোরীয়, হিত্তীয়, পরিশীয় ও জিবুশীয়দের কাছে আর হরমোন পাহাড়ের নিচে মিশপা এলাকার হিব্বীয়দের কাছে খবর পাঠালেন। এইসব রাজারা তাদের সমস্ত সৈন্যদল নিয়ে বের হয়ে আসলেন। তাতে সাগরের কিনারার বালুকণার মতো অনেক সৈন্যের একটা মস্ত বড় দল হল। তাদের সঙ্গে ছিল অনেক ঘোড়া এবং রথ। এইসব রাজারা একটা নির্দিষ্ট জায়গায় একত্র হয়ে ইসরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য মেরম নামে এক ফোয়ারার কাছে ছাউনি ফেললেন। তখন সদাপ্রভু যিহোশুয়াকে বললেন, তুমি তাদের ভয় করো না, কারণ কালকে আমি এই সময়ের মধ্যে ইসরায়েলীয়দের সামনে তাদের সবাইকে শেষ করে দেব। তুমি তাদের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দেবে এবং রথগুলো পুড়িয়ে ফেলবে। তখন যিহোশুয়া তার সমস্ত সৈন্য নিয়ে মেরম ফোয়ারার কাছে তাদের বিরুদ্ধে হঠাৎ উপস্থিত হয়ে তাদের উপর আক্রমণ চালালেন। সদাপ্রভু ইসরায়েলীয়দের হাতে তাদের তুলে দিলেন। ইসরায়েলীয়রা তাদের মারতে মারতে মহাসিদন, মিশ্রফতমিয়ম এবং পূর্ব দিকে মিশপি উপত্যকা পর্যন্ত তাড়া করে নিয়ে গেল। শেষ পর্যন্ত আর কেউ বেঁচে রইল না। সদাপ্রভু যিহোশুয়াকে যে নির্দেশ দিয়েছিলেন যিহোশুয়া শত্রুদের প্রতি তাই করলেন। তিনি তাদের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দিলেন এবং রথগুলো পুড়িয়ে ফেললেন। তারপর যিহোশুয়া ফিরে গিয়ে হাতশর অধিকার করে নিলেন এবং সেখানকার রাজাকে মেরে ফেললেন। হাতশর ছিল ওই সব রাজ্যগুলোর মধ্যে প্রধান। ইসরায়েলীয়রা হাতশরের সবাইকে একেবারে ধ্বংস করে দিল, একটা জীবন্ত প্রাণীকেও বাঁচিয়ে রাখল না। এরপর যিহোশুয়া শহরটা পুড়িয়ে ফেললেন। যিহোশুয়া ওই সব রাজাদের শহরগুলো দখল করে নিয়ে সেখানকার রাজাদের বন্দী করলেন। তিনি সেই রাজাদের ও সেখানকার লোকদের মেরে ফেললেন। সদাপ্রভুর দাস মোশির আদেশ অনুসারে তিনি তাদের একেবারে ধ্বংস করে দিলেন। কিন্তু টিলার উপর যেসব শহর ছিল সেগুলোর কোনোটাই ইসরায়েলীয়রা পোড়াল না, কেবল হাতশর যিহোশুয়া পুড়িয়ে দিয়েছিলেন। এই শহরগুলো থেকে যেসব জিনিসপত্র ও পশুপাল লুট করা হয়েছিল সেগুলো ইসরায়েলীয়দের নিজেদের জন্য নিয়ে গেল, কিন্তু সমস্ত লোককে তারা একেবারে শেষ করে দিল, একটা জীবন্ত প্রাণীকেও তারা বাঁচিয়ে রাখল না। সদাপ্রভু তার দাস মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন মোশি যিহোশুয়াকে তা জানিয়ে দিয়েছিলেন, আর যিহোশুয়া সেই সব আদেশ পালন করেছিলেন। সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন যিহোশুয়া তার একটাও অমান্য করেননি, কিছুই বাকি রাখেননি। সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন যিহোশুয়া তার একটাও অমান্য করেননি, কিছুই বাকি রাখেননি। সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন যিহোশুয়া তার একটাও অমান্য করেননি। যিহোশুয়া ১১:১৫। একজন বাইবেল শিক্ষক একবার লিখেছিলেন, আমি যখন মরব তখন আমার ইচ্ছা এই যেন আমার সম্পর্কে যিহোশুয়ার মতো বলা হয় যে প্রভু যেসব আদেশ দিয়েছেন তার কিছুই তিনি করতে বাকি রাখেননি। এই সুন্দর কথাগুলো দ্বারা এটাই বুঝায় না যে যিহোশুয়া একজন সিদ্ধ ব্যক্তি ছিলেন। নিঃসন্দেহে তিনি একজন পাপী ছিলেন এবং তাকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। তবে তার যা করা উচিত ছিল তা করে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। এই ক্ষেত্রে আমরা অনেকে খুবই খারাপ করি। যদিও আমরা সমর্থ, তথাপি উক্ত বিষয় সম্পর্কে আমরা খুব কমই চিন্তা করি। ভেবে দেখুন, একটুখানি দয়ার কাজ যা ব্যস্ততার দোহাই দিয়ে আমরা করি না, অভাবগ্রস্ত ভাইদের প্রতি দৃষ্টি দেই না, আমাদের আরাম আয়েসের জন্য করা যায় এমন অনেক কিছুই আমরা করি না। হায়, কতবার আমরা সুযোগ পেয়েও অন্যের জন্য প্রার্থনা করি না, অন্যের কাছে আমাদের সাক্ষ্য তুলে ধরি না, আমাদের অর্থ সম্পদ আমরা ঈশ্বরকে না দিয়ে নিজেদের জন্যই ব্যয় করি। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার জীবনের সাক্ষ্য শুনেই হয়তো এক ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন আসতে পারত, কিন্তু আপনার কারণেই তা হয়ে ওঠেনি। আপন জীবনের প্রতি গুরুত্ব দিয়েই আমরা সমস্যার সৃষ্টি করি। আমরা ছোট জিনিসকেই বেশি গুরুত্ব দেই। যেসব জিনিস ব্যবহারের ফলে ধ্বংস হয়ে যায় তাতেই আমরা শক্তি ব্যয় করি, অথচ যেসব জিনিস অনন্তকাল ধরে থাকবে তা নিয়ে প্রায়ই আমরা মাথা ঘামাই না। আসুন, জীবনের উত্তম সুযোগগুলোকে নিমিষেই আমরা ধূলিসাৎ না করি, বরং যা করা উচিত তার প্রতি আমরা মনোযোগী হই। আসুন, আমরা ঈশ্বরকে আমাদের জীবনে সুযোগ দিই, যেন তিনি আমাদের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন, যাতে আমাদের জীবনে কিছুই বাকি না থাকে। একটুখানি দয়ার কাজ, একটু ভালোবাসা, একটি বাক্য আনতে পারে অনন্ত প্রত্যাশা। বাইবেলের প্রথম সমুয়েল 2:1-12। তারপর হান্না প্রার্থনা করে বললেন, সদাপ্রভুকে নিয়েই আমি আনন্দ করি, সদাপ্রভুই আমাকে জয় দান করেছেন। আমার শত্রুদের সামনেই আমি মুখ খুলে আনন্দ গান করছি। তুমি আমাকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছ বলে আমি আনন্দিতা। সদাপ্রভুর মতো পবিত্র আর কেউ নেই, কারণ তুমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। আমাদের ঈশ্বরের মতো আশ্রয় পাহাড় আর নেই। তোমরা আর গর্বের কথা বলো না, অহংকারের কথা তোমাদের মুখ থেকে বের না হোক, কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সব কিছু জানেন, আর তিনি কাজের ওজন করেন। শক্তিমানদের ধনুক ভেঙে গেছে, কিন্তু যারা পড়ে গিয়েছিল তারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। যাদের পেট ভরা ছিল তারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে, কিন্তু যাদের পেটে খিদা ছিল তাদের খিদে মিটে গেছে। যে বন্ধা ছিল সে 7 সন্তানের মা হয়েছে, কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল, সন্তানের জন্ম দিতে পারে না। সদাপ্রভুই মারেন আর সদাপ্রভুই বাঁচান, তিনি মৃত স্থানে নামান আর তিনি সেখান থেকে তোলেন। সদাপ্রভুই মানুষকে ধনী বা গরিব করেন, হ্যাঁ তিনিই নিচু করেন আর তিনি উঁচু করেন। তিনি গরিবকে ধুলার মধ্য থেকে তোলেন আর অভাবীকে তোলেন ছায়ের গাধা থেকে। উচ্চ পদের লোকদের সঙ্গে তিনি তাদের বসতে দেন আর দেন সম্মানের সিংহাসন, কারণ পৃথিবীর থামগুলো সদাপ্রভুই, তিনি সেগুলোর উপরে জগৎকে স্থাপন করেছেন। তিনি তার ভক্তদের ওছট খাওয়া থেকে রক্ষা করেন, কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায়, কারণ নিজের শক্তিতে কোনো মানুষ জয়ী হয় না। সদাপ্রভুর শত্রুরা চুরমার হয়ে যাবে, তিনি আকাশে তাদের বিরুদ্ধে গর্জন করবেন। পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তিনি লোকদের বিচার করবেন, তিনি তার রাজাকে শক্তি দেবেন আর তাঁর অভিষেক করা লোককে জয়ী করবেন। কিন্তু সমুয়েল পুরোহিত এলির অধীনে থেকে সদাপ্রভুর সেবা করতে লাগলেন। জাগতিক ও আধ্যাত্মিক পিতামাতা। এলির ছেলেরা ছিল দুষ্ট, সদাপ্রভুর প্রতি তাদের কোনো মনোযোগ ছিল না। প্রথম সমুয়েল 2:12। এলি যাজক একজন ভালো পিতা ছিলেন না। প্রথম সমুয়েল 2:12-17 আমরা দেখতে পাই যে এলি তার সন্তানদের ঠিকভাবে লালন পালন করেননি। তিনি তাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করেননি, যা তার উচিত ছিল, ফলে তার সন্তানেরা দুষ্ট হয়ে যায়। লোকেরা তাদের ব্যবহারে বিরক্ত হয়ে উঠেছিল। সদাপ্রভুর চোখে সেই যুবক পুরোহিতদের পাপ ভীষণ হয়ে দেখা দিল, কারণ তারা সদাপ্রভুর উদ্দেশ্যে এই সব উৎসর্গের জিনিসগুলো তুচ্ছ করত। তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখিয়েছিল যে তাদের আসল পিতা কে। যখন 8:44 আমরা দেখতে পাই যীশু এই বিষয়ে অবিশ্বাসী লোকদের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, শয়তানই আপনাদের পিতা আর আপনারা তারই সন্তান। একই অধ্যায়ে ঈশ্বর ভক্ত হান্নার সম্পর্কে কত সুন্দর কথাই না আমরা দেখতে পাই। তার ছেলে সমুয়েলকে আমরা ঈশ্বরের সন্তানের মতো ঈশ্বরের গৃহে বিশ্বস্তভাবে সেবা করতে দেখতে পাই, আর তা ছিল তার মায়ের প্রার্থনার উত্তর এবং প্রতিজ্ঞার ফল। এক পিতা তার ছেলেকে হারানো মেষের গল্প বলেছিলেন। সেই গল্পের শেষে একটা কথা যোগ করেছিলেন যে মেষটা ভাঙা বেড়ার মধ্য দিয়ে চলে গিয়েছিল। মেষটা ঘুরতে ঘুরতে এত দূরে চলে গিয়েছিল যে সে ফিরে আসার পথ খুঁজে পায়নি। অতঃপর তিনি তাকে বললেন কি করে নেকড়ে এসে মেষটাকে আক্রমণ করল এবং শেষে মেষপালক এসে কিভাবে তাকে রক্ষা করল। ছোট বালক গল্পটি খুব আগ্রহ ভরে শুনল, কিন্তু তার একটি প্রশ্ন ছিল, ওই ভাঙা বেড়াটা মেরামত করা হয়েছিল বাবা? শিশুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছিল। আসলে প্রভুর পথ থেকে দূরে সরে যাওয়া, শিশুদের ধ্বংসের হাত থেকে রক্ষা করা, বড়দের বিপদের হাত থেকে রক্ষা করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক সন্তানের জাগতিক ও আধ্যাত্মিক পিতামাতার আছে। হ্যাঁ, সে তোমারই সন্তান হবে, আবার হয়তো সে ঈশ্বরের সন্তান হবে, নয়তো দিয়াবলের। আপনার সন্তানের অবস্থা কি? বাইবেলের প্রথম রাজাবলি 17:1-16। গিলিয়দের তিশবি গ্রামের এলিও আহাবকে বললেন, আমি যার সেবা করি ইসরায়েলীয়দের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছরে শিশিরও পড়বে না, বৃষ্টিও পড়বে না। পরে সদাপ্রভু এলিওকে বললেন, তুমি এই জায়গা ছেড়ে পূর্ব দিকে যাও এবং জর্দনের পূর্ব দিকে করিত স্রোতের ধারে লুকিয়ে থাকো। তুমি সেই স্রোতের জল খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড় কাকদের ঠিক করে রেখেছি। কাজেই সদাপ্রভু এলিওকে যা বললেন তিনি তাই করলেন। তিনি জর্দনের পূর্ব দিকে করিত স্রোতের ধারে গিয়ে থাকতে লাগলেন। দাঁড় কাকেরা সকালে ও বিকেলে তার জন্য রুটি ও মাংস আনত। তিনি সেই স্রোতের জল খেতেন। শরীফাতের বিধবা, দেশে বৃষ্টি না হওয়াতে কিছুকাল পরে সেই স্রোতের জল শুকিয়ে গেল। তখন সদাপ্রভুর এই বাক্য এলিয়ের কাছে প্রকাশিত হল, তুমি এখন সিদনের শারিফতে গিয়ে থাকো, তোমাকে খাবার জোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে ঠিক করে রেখেছি। সেই জন্য তিনি শারিফতে গেলেন। গ্রামে ঢুকবার পথে পৌঁছে তিনি একজন বিধবাকে কাঠ কুড়াতে দেখলেন। তিনি তাকে ডেকে বললেন, আমার খাবার জন্য পাত্রে করে একটু জল আনতে পারবে? সে যখন যাচ্ছিল তখন তিনি তাকে আবার ডেকে বললেন, দয়া করে আমার জন্য এক টুকরা রুটিও এনো। উত্তরে সেই বিধবা বলল, আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে আমার কাছে একটাও রুটি নেই, পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভাঁড়ে একটুখানি তেল রয়েছে। বাড়ি নিয়ে যাবার জন্য আমি কতকগুলো কাঠ কুড়োচ্ছি, তা দিয়ে আমার ও আমার ছেলের জন্য কিছু খাবার তৈরি করব, তারপর তা খেয়ে আমরা মরব। এলিও তাকে বললেন, ভয় করো না, যা বললে বাড়ি গিয়ে তাই করো, কিন্তু তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটা ছোট্ট রুটি তৈরি করে নিয়ে এসো, তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি তৈরি করো। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেছেন যে তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত ওই ময়দার পাত্রটাও খালি হবে না আর তেলের ভাঁড়ও খালি হবে না। তখন সে গিয়ে এলিও তাকে যা করতে বলেছিলেন তাই করল। তাতে এলিও আর সেই স্ত্রীলোক ও তার ছেলেটি অনেক দিন পর্যন্ত খাবার খেতে থাকল। এলিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু যে কথা বলেছিলেন সেই অনুসারে ওই ময়দার পাত্র খালি হল না, তেলের ভাঁড়ও খালি হল না। প্রথমেই ঈশ্বর, আগে আমার জন্য একটা ছোট্ট রুটি তৈরি করে নিয়ে এসো। প্রথম রাজাবলি 17:16। অবিশ্বাস্য হলেও সত্যিকারের এই গল্পে আপনি এইমাত্র পড়েছেন যে নবী এলিও এমন একজন বিধবার কাছে প্রেরিত হয়েছিলেন যিনি তার সন্তানকে নিয়ে শেষ খাবারটুকু খেয়ে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছিলেন। খাদ্যের অভাব হেতু তিনি যেমন গরিব ছিলেন তেমনি বিশ্বাসে ছিলেন ধনপতি। কারণ এলিও যখন শেষ খাবারটুকুও তার কাছে চেয়েছিলেন তিনি তাও দিতে কুণ্ঠাবোধ করেননি। তিনি ঈশ্বরকে প্রথমে স্থান দিয়েছিলেন আর তা করাতে ঈশ্বর তাকে মহাপুরস্কারে ভূষিত করেছিলেন। তিনি অলৌকিকভাবে তার ময়দা এবং তেল বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। আপনার অবস্থা কি? আপনি যখন বাজেট তৈরি করেন তখন ঈশ্বরের স্থান কোথায় থাকে? খরচের তালিকায় সর্বপ্রথমে নাকি সর্বনিম্নে? তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল, কে আপনার জীবন নিয়ন্ত্রণ করে? ওই বিধবার মতো ঈশ্বরকে প্রথমে স্থান দিন, তাতে ঈশ্বর আপনার জীবনে তার আশীর্বাদ এমনভাবে কানায় কানায় ভরে দেবেন যে তা দিয়ে শুধু আপনি নিজেই কেবল পরিতৃপ্ত হবেন না, অন্যরাও এ থেকে উপকৃত হবে। এক ভদ্রমহিলা মিশনারি হিসেবে কোনো এক গভীর জঙ্গলে থাকতেন। একবার তার খাবারের অভাব হল। অত্যন্ত বিনীতভাবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঠিক সেই বিকেলে একটা বড় প্যাকেট আসলো, তার ভিতরে ছিল জয়চূর্ণের কয়েকটা বাক্স। ভদ্রমহিলার কিছু ঘন দুধ তখনও ছিল, আর দুটো একসাথে মিশিয়ে তিনি খেতে আরম্ভ করলেন। খাবার বলতে আর কোনো কিছুই তার সঙ্গে ছিল না, কিন্তু চার সপ্তাহের মধ্যে অর্থাৎ তার নিয়মিত খাবার না আসা পর্যন্ত কোনো অসুবিধাই হল না। এই ধরনের খাবার খেয়েও তার শরীরের উন্নতি সাধিত হয়েছিল। কিছুদিন পর তার শারীরিক অসুস্থতা সম্পর্কে ডাক্তার বলেছিলেন, আপনি সবসময় প্রথমেই ঈশ্বরকে স্থান দেন, সেই জন্য ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছিলেন, এবং চিন্তার অতীতভাবে আপনার শরীরের প্রয়োজনীয় চাহিদা তিনি যুগিয়ে দিয়েছেন। আপনি যে রোগে ভুগছিলেন তার নাম স্প্র। এই অবস্থায় আমরা রোগীদের চার সপ্তাহের জন্য জয়চূর্ণ এবং দুধ ছাড়া অন্য কোনো কিছু খেতে নিষেধ করি। প্রভু আপনাকে সঠিক সময়ে যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন। আপনি কি চান আপনার জীবনে কোনো আশ্চর্য কিছু ঘটুক? তাহলে ঈশ্বরকেই প্রথমে স্থান দিন।
যেদিকে